اللهم صل وسلم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل بسنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الله رب العالمين প্রত্যেক উম্মতকে একটা বিশেষ দিন দিয়েছিলেন আল্লাহর ইবাদত করার জন্য, সেদিন তোমরা দুনিয়ার কাজ কাম কমাই দিবা দিয়ে আমার ইবাদত বন্দেগীতে লিপ্ত হইবা। তো খ্রিস্টানদের জন্য সেই দিনটা তারা ঠিক করছিল রবিবার, ঈসা আলাইহিস সালামের উম্মত তারা, মূসা আলাইহিস সালামের উম্মত তাদেরকে বলা হয় ইহুদি, তারা ওই দিনটা ঠিক করছিল শনিবার। আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের জন্য আল্লাহ নিজে ঠিক করে দিছেন শুক্রবার। এই শুক্রবারের বহু ফজিলত, বলতে গেলে অনেক টাইম লাগবে। এই আপনারা পায়ে হেঁটে আসছেন, যে যতটুকু হেঁটে আসছেন, প্রত্যেক পাও ফেলাতে এক বছর নফল নামাজের সব আর এক বছর নফল রোজার সব হয়ে গেছে। প্রত্যেকবার পাও ফেলাতে তো অন্য ছয় দিন হবে না, অন্য কোন নামাজ হবে না, জুমার জন্য যত কদম পড়বে, একশো কদম পড়লে একশো বছর নফল নামাজ, একশো বছর নফল রোজা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য বরাদ্দ করছেন। এই উম্মতের হায়াত সবচেয়ে কম, কিন্তু আখেরে নবীর ওসিলায় এমন এমন ইবাদত দান করছেন যে আগের উম্মত থেকে নেকির দিক দিয়ে অনেক বেড়ে যাবে। আগের উম্মত তো সর্বোচ্চ এক হাজার বছর হায়াত পাইছে, সর্বোচ্চ। আমরা এই উম্মতকে বলা হয়েছে 60 থেকে 70 বছর হায়াত পাবে, 60 থেকে 70 ম্যাক্সিমাম লোক। কিছু লোকরে আল্লাহ এর থেকে বেশি দিবেন, ওটা হিসাবের বাইরে। ওরা 1000 বছর হায়াত পেয়ে যা হয়েছে, আমাদের জুমার এক আমলের দ্বারা আমরা তার থেকে বেশি নাকি অর্জন করব। এছাড়া জুমার দিন আসরের নামাজের পরে একটা দুরূদ শরীফ পড়তে হয়। দুরূদ শরীফটা আমরা একবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল امي وعلى آله وسلم تسليما. খুব ছোট্ট দুরুদ এটা, আমরা সবাই শিখে নেই। এটা প্রত্যেক শুক্রবারে আসরের নামাজের পরে সম্ভবপর হইলে ওই জায়গায় বসে, আর যদি কোনো ঝামেলা থাকে তো চলতে চলতে রিক্সায় বসে যেমনে হোক এই দুরুদ শরীফটা 80 বার পড়তে হয়। মা বোনরা ঘরে পড়বে, মা বোনরা কোথায় পড়বে? তাদের মসজিদে আসা নিষেধ। আজকাল জামাত শিবিররা মহিলাদেরকে মসজিদে আনার জন্য খুব চেষ্টা করতেছে, কিন্তু এটা কোরআন হাদিস সমর্থন করে না। নবীজি তার হায়াতে মানা করে গেছেন, হায়াতেই মানা করে গেছেন। নবীজি মানা করে গেল এখন সেটা আবার জায়েজ হয় কেমনে? তো আমি বলতেছিলাম এই দুরুদ শরীফটা শুক্রবারে, এই দুরুদ শরীফটা শুক্রবারে আসরের নামাজের পরে পুরুষ হোক মহিলা হোক যে কেউ 80 বার পড়বে, 80 বার আল্লাহ তাআলা তাকে 80 বছর একটানা ইবাদত বন্দেগীর সব দান করবেন। একটানা 80 বছর আমরা হায়াত পাই কিনা জানি না, কিন্তু আল্লাহ তাআলা এই সব দান করবেন এই দুরুদের উচ্চিলে। এবং তার আমলনামা থেকে 80 বৎসরের গোনা খাতা আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আমরা যারা জানি ভালো কথা, যারা জানি না তারা অবশ্যই এই দুরুদটা শিখে নেব। আমি আর একবার বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি وعلى آله وسلم تسليما. খুব ছোট, আমি কেটে কেটে বললাম বলে লম্বা মনে হল, আসলে ছোট। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি وعلى آله وسلم تسليما। 80 বছর একটানা ইবাদতের সওয়াব, এক শুক্রবারে 80 বছরের সব যদি পায় তো এক বছরে কত সব হবে? তাহলে আগের উম্মত যদিও 1000 বছর হায়াত পাইছে, 500 বছর হায়াত পাইছে, আমি জুমার যে দুটা সব বললাম এই দুই সব দিয়ে ওর থেকে অনেক বেশি নাকি অর্জন হয়ে যাবে। আল্লাহ তাআলা জুমার দিনের কদর করার তৌফিক দান করেন, দুনো সব আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আমি ছোট্ট একটা হাদিস পড়েছি, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা কথার উপরে বেহেশতের সুসংবাদ দিচ্ছেন, 3টা কথার উপরে বেহেশতের সুসংবাদ দিচ্ছেন। মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাবার খাবে, যে খাবারের মধ্যে কোন হারাম নেই, সুদ নেই, ঘুষ নেই, ধোকাবাজি নেই। আজকাল তো ধোকাবাজি একটা পেশা হয়ে গেছে, ধোকাবাজি এটা বর্তমান জামান একটা পেশা। আপনার কাজ করে দিবে, এই কথা বলে টাকা নিবে, লাখ লাখ টাকা নিবে, কাজের কিছুই নেই, বাস ওই লাখ লাখ টাকা সে হালাল মনে করতেছে, তা হারাম। এইভাবে বিভিন্ন জিনিসকে সরিয়ে হারাম করছে। এছাড়া আজকাল বিভিন্ন জায়গায় র্যাবের হাতে ধরা পড়ছে, বিভিন্ন তেল কোম্পানি তারা হালাল পশুর নামে শুকর আমদানি করতেছে, হালাল পশুর নামে শুকর আমদানি করতেছে, সেই শুকরের চর্বি গলায় তেলের মধ্যে মিশাই দিছে। দৈনিক পত্রিকাগুলোতে এসে গেছে ধামরাই কেবিসি এগ্রো একটা তেলের মিল, সেখানে 300,000 টন শুকর পাইছে, 300,000 টন শুকর পাইছে, সেইগুলো দিয়ে তারা সয়াবিনে মিশাই দিছে, পোড়া তেল একটা বলে রাইস ব্র্যান্ড তার মধ্যে মিশাই দিছে, আর এইগুলো সব বিভিন্ন হোটেলে ব্যবহার হইতেছে, বিভিন্ন বেকারিতে ব্যবহার হইতেছে। আমরাও অনেক সময় এই ধরনের তেল নিজের ঘরেও ব্যবহার করতেছি। কয়েকদিন আগে ইত্তেফাক পত্রিকায় লিখছে একজন সরকারি অনেক বড় কর্মকর্তা, বিনা নামে একটা সংগঠন আছে, সরকারের সংস্থা আছে, যারা ওই কৃষি গবেষণা, অনেক উন্নত মানের কৃষি গবেষণা করে, তার একজন কর্মকর্তা বলছে আমরা যে সয়াবিন খাইতেছি এটা আদৌ সয়াবিন কিনা ভাবতে হবে, যদি বাস্তব সয়াবিন হতো তো এখন যে দামে তারা দিচ্ছে এই দামে দেওয়া সম্ভবপর না। তার কথার মধ্যেও কিন্তু ইঙ্গিত আছে যে আমাদেরকে ভেজাল খাওয়ানো হয়েছে, সব কিছু ভেজাল, তার মধ্যে তেলটা তো সব কাজে লাগে, কোনো কিছু পাকাইতে গেলেই তেল লাগে, সেটার মধ্যে এই অবস্থা। এইগুলো তো আন্তর্জাতিক আইন আছে, কি দিয়ে আপনি বানাইলেন ওটা ওই প্রোডাকশনের গায়ে লিখতে হবে। কিন্তু অমুসলিমরা কি করছে, ওটা লিখলে তো কেউ কিনবে না, যদি লেখে এর মধ্যে শুকুরের রক্ত আছে। পেপসি কোকাকোলা আরবের একটা পত্রিকা আছে আমাদের মাদ্রাসায়, আমি এই হজে সাথে করে নিয়ে আসি, এই হজে আরবের একটা আরবি পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রথম কলমে লিখছে পেপসি এবং কোকাকোলার মূল উপাদান হল শুকুরের রক্ত, শুকুরের চর্বি, শুকুরের নাড়িভুড়ি, এটা হল মূল উপাদান। এই পত্রিকা আমাদের মাদ্রাসায় আছে, এইগুলো আমাদেরকে খাওয়ানো হয়েছে। কাফেররা দেখছে যে সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে কেউ টিকতে পারবে না, তাদের সাথে খোদার মদত আছে, কোন অমুসলিম মুসলমানদের সাথে টিকবে না, এই জন্য তারা আমাদের কোরআন হাদিস রিসার্চ করছে, ঘাটাঘাটি করছে যে এদেরকে অন্য কিভাবে কমজোর করা যায়, ঘাটাঘাটি করে তারা বের করছে যে এদেরকে যদি কোনোভাবে পলিসি করে হারাম খাওয়ানো যায় তাহলে আল্লাহর কোনো সাহায্য এরা পাবে না এবং এদের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তখন আমরা সহজে এদেরকে গোলাম বানাইতে পারব, এদের উপরে কর্তৃত্ব করতে পারব, এদেরকে দিয়ে যা ইচ্ছা করে দিতে পারব। এটা তারা আমাদের কোরআন হাদিস রিসার্চ করে বের করছে, বের করে এই শুকর কিভাবে আমাদের খাওয়ানো যায়, শুকরের কোন পার্টস তারা বাকি রাখে নাই, সব কোনো না কোনো ভাবে খাওয়াই দিয়েছে। কিন্তু ওই নাম লিখলে মুসলমানরা খাবে না, এই জন্য তারা চালাকি করছে ই কোড, ই কোড বানাইছে যে ই দিয়ে 320, তার মানে শুকরের চর্বি, ই 350 কথার কথা শুকরের রক্ত, ই 370 শুকরের চর্বি, এরকম ই কোড আবিষ্কার করছে। ওইটা লেখে যেহেতু আন্তর্জাতিক আইন যে আপনি কি দিয়ে বানাইছেন লিখতে হবে, লিখতেছে এইভাবে। এটা তো সাধারণ মুসলমানরা বোঝে না, কেউ তালাশি করে না এর মধ্যে কোন ইকোট আছে কিনা, যা পাইতেছে খাইতেছে। গতকাল আমাকে এক ডাক্তার সাহেব ফোন করছে, উনি চোখের অনেক বড় ডাক্তার, এই সার্কের মধ্যে যত দেশ আছে হ্যাঁ তার মধ্যে একজন প্রথম সারির ডাক্তার। উনি এখন বাংলাদেশ আই হাসপাতাল ধানমন্ডি 27 নম্বরের মাথায় ওখানে আছেন, হারুনাইতেও বসেন। উনি আমাকে বলেন যে ওষুধ কোম্পানি ওনারা ডাক্তারদেরকে খুব দামি চকলেট বিতরণ করতেছে, দামি চকলেট, অনেক দামি, তো ওনাকেও দিচ্ছে। উনি বলেন ভাই এটা ইকোট কত? ওই লোকগুলো বলছে আমরা তো ইকোট বুঝি না। দেখেন ওর গায়ে দেখেন, তো গায়ে দেখে যে 471, ওটার অর্থ শুকুরের চর্বি। বলে এটা শুকুরের চর্বি দিয়ে বানাইছে, এটা আপনারা মুসলমানদের খাওয়াইতেছেন। পরে উনি হেড অফিসে ফোন করছে, ওই ওষুধ কোম্পানির হেড অফিসে ফোন করছে যে আপনারা কি খাওয়াইতেছেন, এই চকলেট তো শুকুরের চর্বি দিয়ে বানাইছে। এইভাবে যত মজাদার খানা আমরা বলি, যত মজাদার খানা আমরা বলি, সব এই তারা ভেজাল দিচ্ছে। তারা চায় যে মুসলমানরা আল্লাহ সাহায্য না পাক, তাদের দোয়া কবুল না হোক, এই জন্য তারা এই কাজটা করতেছে। এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে, পারত পক্ষে এই ধরনের সন্দেহযুক্ত সয়াবিন থেকে সতর্ক থাকা। সবচেয়ে নিরাপদ হল নিজেরা সরিষা ভাঙ্গায় নেওয়া, এটা সবচেয়ে নিরাপদ, আর সবটাতে সমাজটা আছে। তো এই হাদিসে 1 নম্বরে বলা আছে এইটা, তোমার খাবারকে হালাল রাখো, কোনো দিক দিয়ে হারাম না আছে। 2 নম্বরে বলা হয়েছে যা কিছু করবা তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী করবা। আমিলামি সুন্নতিন, তিনি ফেরেশতাও ছিলেন না, তিনি জিনও ছিলেন না, তিনি মানুষ ছিলেন। আপনার আমার যত প্রয়োজন আছে সব প্রয়োজন তার ছিল। আমাদের খাইতে হয় তারও খাইতে হয়, আমাদের ঘুমাইতে হয় তারও ঘুমাইতে হতো, আমাদের বাথরুমে যাইতে হয় টয়লেটে যাইতে হয় তিনিও যাইতেন, আমরা কারোর বাপ তিনিও কারোর বাপ ছিলেন, আমরা কারোর কোন মহিলার স্বামী তিনিও স্বামী ছিলেন, আমরা কারোর শ্বশুর তিনিও কারোর শ্বশুর ছিলেন। মোট কথা আমাদের যা কিছু প্রয়োজন, আমাদের রোগ শোক হয় তারও রোগ শোক হয়েছে। তো আল্লাহ তাআলা জিনের থেকেও নবী বানান নাই, ফেরেশতা থেকেও নবী বানান নাই, নবী বানাইছেন মানুষের থেকে। মানুষের যে কোনো অবস্থা হোক সেজন্য খুঁজতে পারে যে আমার নবী এই অবস্থায় কি করছেন, আমার নবী শ্বশুর অবস্থায় জামাইয়ের সাথে কি ব্যবহার করছেন, স্বামী অবস্থায় স্ত্রীর সাথে কি ব্যবহার করছেন, বাপ অবস্থায় সন্তানের সাথে কি ব্যবহার করছেন। তিনি বিচারক ছিলেন, বিচারক অবস্থায় তিনি কি ধরনের বিচার করছেন, তিনি সৈনিক ছিলেন, সৈনিক অবস্থায় কিভাবে যুদ্ধ পরিচালনা করছেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি কিভাবে দেশ পরিচালনা করছেন, জনগণের সেবা করছেন, প্রত্যেকটা জিনিস হাদিস কোরআনে পরিষ্কার লেখা আছে। হাদিস কোরআনটা কি, নবী আলাইহিস সালাম 23 বছর যা করে গেছেন, যা শিখাই গেছেন, ওইটাই হাদিস কোরআন। আমরা জানি না, এজন্য বুঝতে পারি না, ওলামা কেরামকে জিজ্ঞেস করি, যার যত বড় দায়িত্ব তাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার দায়িত্বের এলাকার লোকদের ইমানকে শেরেক মুক্ত করার জন্য কি চেষ্টা করছিলা। প্রত্যেক দায়িত্বশীলকে জিজ্ঞেস করা হবে, তোমার এলাকার যারা মুসলমান ছিল তাদের ইমানে শেরেক না ঢুকে, এই যত মাজার পূজা, মাজারে সেজদা করে, মাজারে মান্নত মানে, আজমিরে যায় প্রার্থনা করে, এগুলো সব শেরেক, প্রার্থনা করা যাবে আল্লাহর কাছে, সিজদা করা যাবে আল্লাহকে, মান্নত মানা যাবে আল্লাহর দরবারে, কোন পীর পয়গম্বরের দরবারে মান্নত মানা জায়েজ নেই। এখন সব ভণ্ড পীর দিয়ে বাংলাদেশ ভরে গেছে, মুসলমানদের দুর্বলতা সুযোগে এগুলো হয়েছে। এই জন্য আমাদের দায়িত্ব হল প্রত্যেক কাজে আমার প্রিয় রবির তরিকা খোঁজ করা, কারণ হাসরের ময়দানে নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। সবাই নফসি নফসি করতে থাকবে, নবীজির সাফাত ছাড়া কেউ বেসতে যেতে পারবে না। সেই নবীজির সুন্নত খুঁজে খুঁজে চলা আমাদের জন্য ফরজ দায়িত্ব। এই ব্যাপারে আমার একটা ছোট্ট কিতাব আছে বাংলাতে, নবীজির সুন্নত, আপনারা পড়ে দেখতে পারেন, আপনারা পড়ে দেখতে পারেন। এখানে তিন নম্বর দায়িত্ব দেওয়া হয়েছে, ও আমিনা নাস বাবা একাহু, ও আমিনা নাস বাবা একাহু, মানুষরা তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে। নবীজি জান্নাতে যাওয়ার জন্য তিনটা শর্ত দিছে, হালাল খাবার খাবে, নবীজির তরিকায় চলবে, এবং তার অনিষ্ট থেকে সবাই নিরাপদ থাকবে, অর্থাৎ তার দ্বারা কেউ কষ্ট পাবে না, অযথা কেউ হয়রানি হবে না। তিনটা শর্ত দিছে, এই তিনটা শর্তের উপরে নবীজি জান্নাতের রওনা করছেন, তো কঠিন কিছু। এই জন্য আমাদেরকে খাঁটি মুসলমান হইতে হবে। আল্লাহ তাআলা খাঁটি মুসলমানের জন্য সাহায্য করার ওয়াদা করছে, যে কলবের ঈমান ঠিক করছে, হাত পার আমল ঠিক করছে, তাকে বলে খাঁটি মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতি, এটা হল কলবের বিশ্বাস। আরে নামাজ রোজা হজ যাকাত, বাপ মার সেবা, দেশবাসীর সেবা, স্ত্রী পুত্র সেবা, এগুলো হল আমল, হালাল রিজিক, এগুলো আমল। খাঁটি মুসলমান দুটা করে, সে দুনিয়াতেও শান্তিতে থাকবে, আখেরাতেও শান্তিতে থাকবে। আপনি দেখবেন সে বিপদে আছে, কিন্তু তার দিলে কোনো পেরেশানি নেই, দিলে সে আল্লাহর উপরে খুশি আছে। যে কোনো অবস্থায় সে আল্লাহর উপরে খুশি আছে, যে আমি ভবিষ্যৎ জানি না, আমার আল্লাহ আমার জন্য যা করে ওটা আমার জন্য ভালো, এতে মঙ্গল আছে, আমি জানি না কি মঙ্গল আছে, একসময় হয়তো বুঝিয়ে আসবে। এলো খাঁটি মুসলমান। আর একটা আছে গুনাগার মুসলমান, এদের ইমানটা তো আছে, দুর্বল ভাবে আছে, কিন্তু আমল ঠিক না, নামাজও ঠিক মতো পড়ে না, রোজাও করে না, কোরআন তেলাওয়াত জানে না, হালাল হারামও বোঝে না, এরা হল দুর্বল মুসলমান। এরা ইমানের জোরে আখেরাতে বেসতে যাবে, ইমানের জোরে, কিন্তু দুনিয়াতে এদের জন্য আল্লাহর কোনো সাহায্য নেই। দুর্বল মুমিনকে সাহায্য করার জন্য আল্লাহ কোরআন হাদিসে কোনো ওয়াদা করেন নাই, এরা কাফেরদের দ্বারা নির্যাতিত হবে। কাফেরা এমনি আসতে পারে না, কাফেরদেরকে আল্লাহ পাঠায় আমাদেরকে পিটায় রাস্তায় আনার জন্য। বাপের ছেলেকে পিটায় কেন? সুপথে আনার জন্য। কাফেররা মুসলমানদেরকে কষ্ট দেয় কেন? আজকে উইঘুর দেখেন, আজকে রোহিঙ্গা দেখেন, কাশ্মীর দেখেন, ফিলিস্তিন দেখেন, ইরাক দেখেন, সিরিয়া দেখেন, মুসলমানদের কি অবস্থা, ইয়েমান দেখেন, খুব দুরবস্থা। কেন? ওই আমাদের আমলের ত্রুটি, আমাদের কোনো কাজের মধ্যে সুন্নত নেই। মাথা থেকে পা পর্যন্ত খোঁজ করলে নবীজির সুন্নত পাওয়া যাবে না, আমরা অন্ধভাবে বিধর্মীদের অনুসরণ করতেছি। এই হল দ্বিতীয় প্রকার মানুষ। আর তৃতীয় প্রকার মানুষ হল অমুসলিম, চাই হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, এদের ধর্ম হয়তো কোন এক সময় ঠিক ছিল, কিন্তু কোরআন নাজেল হওয়ার পরে সব বাতিল হয়ে গেছে, সব বাতিল হয়ে গেছে। কোরআন নাজেল হওয়ার পরে সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে। এখন যদি কেউ বিশ্বাস করে যে যে ধর্মে আছে ওরাও যদি ঠিক মতো চলে ওরাও বেসতে যাবে, এই কথা যে কেউ বিশ্বাস করবে তার নিজের ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ কোরআনের বহু জায়গায় এই কথা বলে দিচ্ছেন, ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম, কোরআন নাজেল হওয়ার পরে আমার নিকটে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম, ইসলাম বাদে এখন অন্য কোন ধর্ম দিয়ে আল্লাহকে খুশি করা যাবে না। তো যত অমুসলিম আছে তারা কিন্তু আমাদের কাছে দাওয়াত পায়, দাওয়াত পায়, সে দাওয়াত গ্রহণ করবে কি না তার ব্যাপার, কিন্তু আমাদের কাছে দাওয়াত পাওনা আছে ভাই। দুনিয়া আকাশে না যাতে জন্য আপনি ইসলাম কবুল করেন, এই দাওয়াতটা পৌঁছাই দেওয়া, এটা সমস্ত মুসলমানের দায়িত্ব। দুনিয়ার সব কাফেরের কাছে দাওয়াতটা পৌঁছাই দিতে হবে। এই অমুসলিম যারা তাদের ইমান তো নেই, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবি এগুলো তারা বিশ্বাস করে নাই। এখানে সাতটা পয়েন্ট আছে, এই সাতটা পয়েন্ট বিশ্বাস করার নাম ইমান, তারা বিশ্বাস করে নাই। তবে দুনিয়ার অন্যান্য যে আমল আছে মুসলমানদের এগুলো অনেকগুলো তারা নিছে, যেমন ব্যবসার মধ্যে তারা ধোকাবাজি করে না, ওগুলো সব ইসলাম থেকে নিছে, দেখছে এতে লাভ বেশি, ধোকাবাজি করে না, ভেজাল দেয় না, মিথ্যা কথা বলে না, সব মুসলমানদের থেকে নিছে। তারপরে আজকাল অমুসলিমরাও খৎনা করতেছে, কেন? তারা দেখছে যে খৎনা না করলে মারাত্মক রোগ হয়, সিফিলিস, গনোরিয়া, মারাত্মক রোগ হয় যার চিকিৎসা নেই, এই তো মুসলমানদের তারা খৎনা নিয়ে গেল। আজকাল অনেক কাফের রোজা রাখা আরম্ভ করছে, কেন? দেখছে যে পাকস্থলীকে এক মাস যদি রেস্ট দেওয়া যায় তো একটা মানুষ নতুন জীবন লাভ করে, তার স্বাস্থ্য তরুতাজা হয়ে যায়। এইভাবে মুসলমানদের এক একটা কাজের মধ্যে যখন ডাক্তারি সায়েন্সের যত উন্নতি হইতেছে মুসলমানদের একটা একটা কাজের মধ্যে বিরাট ফায়দা প্রকাশ পাইতেছে, তখন অমুসলিমরা যদিও ইমান আনতেছে না কিন্তু দুনিয়ার লাভের জন্য তারা ওইগুলো গ্রহণ করতেছে। এই জন্য আজকে বিশ্ব মার্কেট কাফেরদের হাতে, মুসলমানরা ধোকাবাজি করে, দুই নম্বরই করে, অদাখিলাফি করে, মাপে কম দেয়, ভেজাল দেয়, কাফেররা করে না, দু চারজন করতে পারে, তারা করে না, ব্যবসার স্বার্থে, সুনামের স্বার্থে তারা এগুলো করে না। এই তৃতীয় শ্রেণী যারা ইসলামের প্রকাশ্য জিনিসগুলো নিছে, ইমান নেয় নাই, প্রকাশ্য জিনিসগুলো নিছে, এর দ্বারা তারা দুনিয়াতে লাভবান হবে কিন্তু আখেরাতে কিছুই পাবে না। কাফেররা আখেরাতে কিছুই পাবে না, কোনো কিছু না, তারা হাসপাতাল বানাই দিয়ে রাখ, যা কিছু করুক, দুনিয়াতে কিছু লাভ হবে, সুনাম হবে, সুস্বাস্থ্য পাবে, অনেক কিছু যা কিছু পাওয়ার দুনিয়াতে পাবে, আখেরাতে কিছুই পাবে না। তো এই হাদিসে যে তিনটে পয়েন্ট বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।